ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজান্স বিন হিউসেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আজ সেনেটে ইম্পিচমেন্টের ধারা সরকারিভাবে উত্থাপন করবে, যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রোহ এবং ক্যাপিটাল ভবনের সমর্থকদের হামলায় উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করা হবে। তার বিচারের পর্ব 8 ফেব্রুয়ারিতে শুরু হবে বলে ধার্য করা হয়েছে। ডেমোক্রেটস এবং রিপাবলিকানরা ট্রাম্পের আইনি দলকে তাঁর পক্ষ সমর্থনে কিছুটা সময় দিতে রাজি হবার পর এই তারিখ ধার্য করা হয়। প্রাক্তন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে সেনেটে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়বে। সেনেটে ভারসাম্যতা 50-50 থাকায় 17 রিপাবলিকান সেনেটরকে ট্রাম্পের বিরুদ্ধে রায় দিতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সরকারিভাবে কোভিড-19 ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যাচ্ছেন। ব্রাজিল, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং অন্যান্য 26 ইউরোপীয় দেশ যারা উন্মুক্ত সীমান্তে ভ্রমণে অনুমোদন দিয়েছে, সেসব দেশ থেকে আমেরিকান নন এমন ভ্রমণকারীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপিত হবে। এছাড়াও সম্প্রতি এই সংক্ষিপ্ত তালিকায় দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিরল আগ্রাসী ভাইরাস দ্রুত হারে ছড়িয়ে পড়লে তা দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের কাছে এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শেষ দিনগুলিতে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন, জো বাইডেন সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করলেন। যুক্তরাষ্ট্র রবিবার সৌদি আরবের রাজধানীর উপর আকাশপথে হামলার নিন্দা জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় মাধ্যমে জানায় সৌদি আরব রিয়াদের উপর দৃশ্যত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিহত করতে সমর্থ হয়। সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সহায়তায় হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে ইয়েমেনের হুতিরা সীমান্তের ওপার থেকে বহু হামলা চালিয়েছে। তবে তারা শনিবারের এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং শান্তি ও স্থিতিশীলতার যে কোনো প্রয়াসকে তা ব্যাহত করবে। আফগান সরকারের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা হামদুল্লাহ মুহিব রবিবার জানান, শান্তি চুক্তির অংশ হিসেবে যে 600 তালিবান যোদ্ধাদের মুক্তি দেওয়া হয়েছিল তাদের পুনরায় আটক করা হয়েছে, কারণ এসব যোদ্ধারা মুক্তি পেয়ে আফগান সরকার ও সাধারণ জনগণের বিরুদ্ধে মারণাত্মক হামলার পরিকল্পনা করেছিলেন। 2020 ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ইউএস তালিবান চুক্তির আওতায় আফগান সরকার 1,000 নিরাপত্তা সদস্যের মুক্তির বিনিময়ে 5,000 বেশি তালিবান যোদ্ধাদের মুক্তি দেয়। এই বন্দী বিনিময়ে দীর্ঘ প্রত্যাশিত আফগান সরকার এবং তালিবানদের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের দ্বার উন্মোচিত করে। তবে পরামর্শদাতা মুহিব বলেন, মুক্তিপ্রাপ্ত তালিবানরা শান্তি উদ্যোগে কোন ভূমিকা রাখেনি। তালিবান গোষ্ঠীর প্রতিশ্রুতি ছিল যে তারা যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে না, তবে তারা যুদ্ধক্ষেত্রে তালিবানদের পাশাপাশি আবারও যুদ্ধে জড়িত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আফগান সরকার আর কোন তালিবান যোদ্ধাকে মুক্তি দেবে না। ভারত থেকে 50 লক্ষ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সোমবার ঢাকা এসে পৌঁছেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি প্রতিবেদন।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজ টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। সোমবার সকালে এই টিকা গ্রহণ করেন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি। সরকার ভ্যাকসিনকো ও সিরাম ইনস্টিটিউটের মধ্যেকার চুক্তি অনুযায়ী আগামী 6 মাসে 3 কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে। টিকা গ্রহণের পর নাজমুল হাসান পাপন জানান, টিকাগুলোর প্রতিটি ব্যাচ থেকে স্যাম্পল পাঠানো হবে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবে। সেখানে পরীক্ষায় 48 ঘন্টা সময় লাগবে। এরপর সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠানো হবে। তিনি বলেন যে দামে ভারত সরকার টিকা পাচ্ছে, ঠিক একই দামে বাংলাদেশও পাচ্ছে। ভ্যাকসিনকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, সরকারকে 3 কোটি টিকা সরবরাহের বাইরে আরও 10 লাখ টিকা আসবে। এই টিকা আসবে ঔষধ শিল্পের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য। খোলা বাজারে এই টিকা বিক্রি করা হবে না। বিকেলে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক সংবাদ ব্রিফিংয়ে জানান, 27 জানুয়ারি কুর্মিটোলায় প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ওই দিনই উন্মুক্ত করা হবে টিকার জন্য রেজিস্ট্রেশনের অ্যাপ সুরক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আগামী 8ই ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু হবে। এর আগে 28শে জানুয়ারি ঢাকার 5টি হাসপাতালের 690 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। প্রথম মাসে 60 লাখ মানুষকে টিকা দেওয়া হবে, এটাও জানানো হয়েছে। ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ সময় 602 জন রোগী শনাক্ত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
উন্নত প্রযুক্তি ব্যবহার করে এখন ভোট কেন্দ্রে না গিয়ে লোকজন যে কোনো জায়গা থেকে ভোট দিতে পারবেন। শুনুন কলকাতা থেকে পরমাশিস খোসরায়ের একটি রিপোর্ট।
ভোট দিতে যাওয়ার জন্য আর পরিমরি করে নিজের কেন্দ্রে ছুটে আসতে হবে না, বরং দেশের যে কোনো প্রান্তে বসেই ভোট দিতে পারবেন ভারতের সাধারণ মানুষ। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়েই এমনই রিমোট ভোটিংয়ের বন্দোবস্ত করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। খুব শীঘ্রই তার মহড়াও শুরু করবে বলে জানিয়েছেন কমিশন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। তার মধ্যেই রিমোট ভোটিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ভবিষ্যতের কথা ভেবে নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজসাধ্য করে তুলতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। প্রতিবছর নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস 25শে জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন সুনীল অরোরা। তিনি বলেন, রিমোট ভোটিংয়ের বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে। আইআইটি মাদ্রাজ এবং আরও বেশ কিছু সংগঠন তাতে যুক্ত রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ ভালোই এগোচ্ছে। খুব শীঘ্রই মহড়াও শুরু হবে বলে জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশেষ উন্নয়ন শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ভারতে সস্তায় ভ্যাকসিন উৎপাদন এবং মধ্য ও নিম্নবিত্তের দেশগুলিতে বিপুল চাহিদার কথা ভেবে এবং দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়াতে ভারত ভ্যাকসিন কূটনীতির আশ্রয় গ্রহণ করেছে। যেসব দেশ কোভিড-19 মোকাবেলায় কর্মসূচির উদ্যোগ নিতে চলেছে তাদের কাছে এই ভ্যাকসিন প্রাপ্তি হবে আশীর্বাদ স্বরূপ। ভারত এখন বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ, যারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে ভারতে ভ্যাকসিন উৎপাদন করছে। ভারতের পাঠানো ভ্যাকসিনের চালান ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপস, সেসেলস, মরিশাস এবং মিয়ানমারে। অ্যাস্ট্রাজেনেকার অংশীদারিত্বে ভারতে প্রস্তুত ভ্যাকসিন সহজেই সংরক্ষণযোগ্য এবং উন্নয়নমুখী দেশগুলিতে এর চাহিদা রয়েছে বিপুল। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ভারতের মহানগরতাকে বিপদে বন্ধুর পরিচয় বলে প্রশংসা করেছেন। ইসরায়েলের মিয়া শেরিম বসতি এলাকায় শত শত গোড়া ইহুদি বিধিনিষেধ অমান্য করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অতি গোড়া সম্প্রদায়ের ইহুদি জনগণ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল, ধর্মীয় স্কুল বা ইয়েশিবা খোলার চেষ্টা চালিয়েছিল। তারা পুলিশকে লক্ষ্য করে ময়লা নিক্ষেপ এবং পরে তাদের নাৎসি বলে গালাগালি দিয়েছে। অ্যাশদোদ শহরে অপর এক ঘটনায় অন্যায়ভাবে খোলা একটি স্কুল পুলিশ বন্ধ করার চেষ্টা চালালে দাঙ্গায় 4 জন পুলিশ আহত হন। ইসরায়েলে সংক্রমণের বিরুদ্ধে অভূতপূর্ব টিকাদান কর্মসূচি এগিয়ে চলেছে। সরকারের লকডাউন অনুসারে সব স্কুল ক্লাস বন্ধ থাকবে, শুধু জুম মারফত ক্লাস নেওয়া যাবে। গির্জাও বন্ধ থাকবে এবং 10 জনের অধিক লোক সমাবেশে অংশ নিতে পারবেন না। এবং মস্কোর বিরোধী কারারুদ্ধ নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে প্রতিবাদকারী শত শত লোককে আটক রেখেছে রাশিয়ার কর্তৃপক্ষ। জার্মানিতে চিকিৎসা শেষে মস্কো ফিরে এলে কর্তৃপক্ষ অ্যালেক্সি নাভালনিকে আটক করে। রুশ কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবার কথা ব্যক্ত করেছেন। তারা বলেন, এসব প্রতিবাদ বিক্ষোভ শুধু যে বেআইনি তা নয়, তা করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিও বটে। মধ্য মস্কোর পুশকিন স্কোয়ারে বিক্ষোভকারীরা তার মুক্তির দাবিতে সোচ্চার হন। ক্যাসিনিয়া নামের একজন মহিলা বলেন, আমার দেশে অন্য কোন প্রেসিডেন্ট আমি দেখিনি। আমার বয়স এখনো 24 বছর, আমি একই প্রেসিডেন্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি। তাঁর মুক্তির দাবিতে সুদূর খাবরাভাস্ক, ইরকুটস্ক এবং ভ্লাডিভস্টকে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে সপ্তাহ শুরু করার সাথে সাথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জ দেশব্যাপী করোনা ভাইরাস টিকা দেওয়ার প্রচেষ্টা এবং সামনের মাসে সেনেট তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্ট বিচার করা। আজ সোমবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের ফাইল হাউস থেকে সেনেটে যাবে। মঙ্গলবার সেনেটররা এখন থেকে দুই সপ্তাহ পর বিচারের জন্য জুরি হিসেবে শপথ নেবেন। 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছিলেন সেই কথার সূত্র ধরে এই ইম্পিচমেন্ট ট্রায়াল। নভেম্বরে নির্বাচন সম্পর্কে ট্রাম্প বলেছিলেন নির্বাচনে কারচুপি হয়েছে, ভোট চুরি করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমেরিকানদের মধ্যে বিভক্তিরও সৃষ্টি হয়েছে। নির্বাচন নিয়ে ট্রাম্প প্রচার এবং সহযোগীরা কয়েক ডজন মামলা করেছিলেন কিন্তু কোনটি জেতেননি। ভোটের বিষয়ে আরো তদন্তের জন্য কেন্টাকি রিপাবলিকান সেনেটর র্যান্ড পল যুক্তি দেখিয়েছেন। ট্রাম্প ইম্পিচমেন্ট ট্রায়াল এমন এক সময়ে এসছে যখন বাইডেন প্রশাসন অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে শেষ করার চেষ্টা করছেন আর এজন্য কংগ্রেসের সঙ্গে মিলে কাজ করা দরকার। একসঙ্গে এত কাজ করা এই প্রশাসনের জন্য খুব বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্নে মিনিস্টার ডেমোক্রেট সেনেটর এমি ক্লোবুচার বলেন,
I thoroughly believe that we can handle this impeachment trial and just as the American people are doing, juggle what we need to get done. আমাদের তা করা দরকার।
বাইডেন প্রশাসনের এই স্বল্প সময়ের কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মকাণ্ড কেমন হবে তা নিয়ে প্রশ্ন করলে নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ বললেন,
আমার মন্তব্য অত্যন্ত পজিটিভ, প্রশংসনীয় এবং তিনি যে সমস্ত কমিটমেন্ট করেছিলেন কোন দেরি না করে বিলম্ব না করে তার বেসিক জিনিসগুলো উনি করার চেষ্টা করছেন। প্যারিস পরিবেশ চুক্তিতে তিনি ফিরে যাওয়ার জন্য সেটা করেছেন। ইমিগ্রেশনের ব্যাপারে মুসলিম দেশগুলো থেকে যে সমস্ত বন্ধ করার জন্য ট্রাম্প অর্ডার দিয়েছিলেন সেটা উনি বাতিল করে দিয়েছেন। তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আবার প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছেন এবং মানে অন্যান্য বেশ নানা ক্ষেত্রে, সামাজিক নানা ক্ষেত্রে তিনি অনেক উল্লেখযোগ্য এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন। এছাড়া স্টিমুলাস চেক, যে লোক ধরে যে প্রচন্ড অর্থনৈতিক কষ্টে আছে, খাদ্যাভাবে আছে, সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন, কয়েকটি এক্সিকিউটিভ অর্ডারও সাইন করেছেন। সাথে সাথে তিনি কংগ্রেসকে অনুরোধ করেছেন তড়িঘড়ি করে তাদের স্টিমুলাস চেক যেন বাড়িয়ে দেওয়া হয়। $2,000 করে করা হলে আরো 1400 করে পাবে, আগে 600 করে পেয়েছে। ফলে আমি খুব আশাবাদী, খুবই আশাবাদী।
আমেরিকানদের সামনে এবং বাইডেন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে করোনা ভাইরাসের টিকা সুষ্ঠুভাবে দেয়া একটি বড় বিষয়। বাইডেন প্রশাসনের প্রথম 100 দিনের মধ্যে 100 মিলিয়ন টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ কেউ বলছেন এটি খুব ধীরগতির একটি বিষয়। বাইডেন প্রশাসনের সার্জন জেনারেল মনোনীত ডক্টর বিবেক মূর্তি বলেন,
এটি সিলিং নয়, তল, এটি এমন একটি লক্ষ্য
যা বাস্তবতার নিরিখেই ঠিক করা হয়েছে, তবে ঠিক কিংবা ভুল তা এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। গত সপ্তাহে বাইডেন প্রশাসন মহামারী পরিচালনার উদ্দেশ্যে কার্যনির্বাহী আদেশ জারি করেছেন। প্রেসিডেন্ট বাইডেন অনেকগুলো নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন যার মধ্যে কেন্দ্রীয় সরকারের সম্পত্তি বা ভবনে, বাস, ট্রেনে, বিমানবন্দর এবং বিমান অভ্যন্তরে মুখোশ পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন আগামী দিনের কর্মকাণ্ডই বলে দেবে বাইডেন প্রশাসন কতটা সফল হবে। মিশেল কুইনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, মেরিল্যান্ড।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বেসরকারি আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম সোমবার বলেছে করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া কোটি কোটি দরিদ্র মানুষের এই ক্ষতির প্রভাব থেকে বের হতে লাগতে পারে অন্তত 1 দশক। সোমবার প্রকাশিত দ্য ইনইকুয়ালিটি ভাইরাস শিরোনামের এক প্রতিবেদনে সংস্থাটি এমন মন্তব্য করে বলেছে বিশ্বের 1,000 ধনী মানুষ মাত্র 9 মাসের মধ্যেই তাদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিয়েছে। তবে বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর করোনার অর্থনৈতিক প্রভাব থেকে মুক্তি পেতে এক দশকেরও বেশি সময় লাগতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে। করোনা মহামারীর কারণে গত 90 বছরেরও বেশি সময়ের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ কর্মসংস্থান সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে। কয়েক কোটি মানুষ বেকার হয়ে পড়েছেন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীরা। সংস্থাটি বলেছে, করোনা মহামারী শুরু হওয়ার পর বিশ্বের সর্বোচ্চ 10 জন ধনী তাদের সম্মিলিত সম্পদ বৃদ্ধি করতে পেরেছেন $100,000,000,000, যা দিয়ে পৃথিবীর সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার পাশাপাশি এটাও নিশ্চিত করা সম্ভব যেন কাউকে দরিদ্রতার মুখে পড়তে না হয়। এদিকে বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানমের এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে দেশে সার্বিক দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 42%। সরকারি হিসেব অনুযায়ী 2019 সালের ডিসেম্বর মাসে দেশে সার্বিক দারিদ্র্যের হার ছিল 20.5%। সানমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেন, দেশে দারিদ্র্যের হার দ্বিগুণ হওয়ার বিষয়টি উদ্বেগের। তিনি বলেন,
আমরা যেটা অ্যানালিসিস করে পেলাম, যেটা যে 2018 অথবা 2019 সালে দারিদ্রের হার যেরকম 20%-এর কাছাকাছি ছিল, সেটা বেড়ে প্রায় 42% হয়েছে, প্রায় দ্বিগুণে বেশি হয়ে গেছে। সুতরাং এটা একটা অসম রকম একটা বড় উদ্বেগের বিষয় যে এই করোনাকালীন সময়ে, বিশেষ করে মার্চ মাস থেকে আমাদের অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির কারণে আমাদের রপ্তানি এবং অন্যান্য দিকে যেরকম ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনীতি যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড যেরকম স্থবির হয়েছে, তারই একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে যে প্রচুর বিশাল সংখ্যক মানুষ তারা কাজ হারিয়েছে, তাদের ইনকাম কমে গেছে এবং তাদের কনজাম্পশনও কমে গেছে এবং সামগ্রিকভাবে দারিদ্র বৃদ্ধি পেয়েছে। দারিদ্র যে বৃদ্ধি পেয়েছে এটা তো মানে অভাবনীয়, কারণ অভূতপূর্ব বলা যায়, কারণ এই 2005 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ তার দারিদ্র্যের হার 40% থেকে 20% নামিয়ে আনতে পেরেছিল। কিন্তু দেখা গেল যে এই কয়েক মাসের মধ্যে দারিদ্র্যের হার আবার বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, সে আগের পর্যায়ে পৌঁছে গেল। আমি মনে করি যে এই দারিদ্র্যের হার হয়তো যেভাবে দ্রুতগতিতে বেড়েছে সেটাকে দ্রুতগতিতে কমানো সম্ভব যদি সরকার কতগুলো পদক্ষেপ নেয়। সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, তো সেগুলোকে আরো কার্যকরী করা দরকার। সর্বোপরি মনে করি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাটা অনেক বাড়ানো দরকার। বিশেষ করে আমাদের স্টাডি দেখিয়েছে সানেমের সার্ভে থেকে যে অনেক পরিবারই তারা কিন্তু সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতার মধ্যে নেই এবং সরকার ঘোষিত যে সহায়তাগুলো আছে সেগুলো তারা পাচ্ছে না। তো এটাকে পরিসর বাড়ানো দরকার, পরিমাণও বাড়ানো দরকার। পাশাপাশি শ্রমবাজারে যে বড় ধরনের একটা অভিজ্ঞতা এসছে, অনেকে কাজ হারিয়েছে, সেগুলোকে টার্গেট করে যদি কিছু এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অথবা এই ধরনের কিছু ইন্ট্রোডিউস করা যায়, আমি মনে করি যে হয়তো এই পরিস্থিতিকে সামাল দেওয়া যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, বিশেষ করে স্টিমুলাস প্যাকেজ, এগুলো কার্যকরী হওয়া দরকার এবং এক্ষেত্রে এখনো অনেক ঘাটতি আছে। বিশেষ করে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো তারা কিন্তু পরিপূর্ণভাবে স্টিমুলাস প্যাকেজ পায়নি, সরকারের ঘোষিত স্টিমুলাস প্যাকেজের অর্ধেকও তারা পায়নি। এগুলো যদি চালু না করা যায় তাহলে আমাদের শ্রমবাজারে যে বিশাল সংখ্যক মানুষ এইসব খাতে নিয়োজিত আছে তারা কিন্তু তাদের কাজ এবং তাদের আয় সেভাবে তারা ফিরে পাবে এবং সামগ্রিকভাবে কোভিড যে করোনাকালীন যে সংকট, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত সংকট, এটার ম্যানেজমেন্টও কিন্তু সরকারের আরো দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। এগুলোকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে আমরা মনে করি যে দারিদ্র্যের হারের যে একটা বড় ধরনের উল্লম্ফন দেখেছি সেটাকে হয়তো আমরা স্বল্প সময়ে কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে।
অপর এক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPD এক প্রতিবেদনে বলেছে, মহামারীর সময়ে দেশের 3.5 লাখ পোশাক শ্রমিক কাজ হারিয়েছেন, যা এই খাতের মোট শ্রমিকের 14%। বাংলাদেশে করোনা ভাইরাস সংকট শুরুর 7 মাস পর গত অক্টোবর মাসে পরিচালিত এক জরিপে শ্রমিকদের বেকারত্বের এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে CPD। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
উত্তাপ উত্তেজনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এখন শেষ পর্যায়ে। এই নির্বাচনকে ঘিরে বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আছে এবং নির্বাচন কমিশন বলছে সেসব অভিযোগ তারা খতিয়ে দেখছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ করতে তারা এর মধ্যেই নির্বাচনী সরঞ্জাম চট্টগ্রাম এনে নিয়েছেন এবং সেগুলি প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল এইসব সরঞ্জাম EVM সহ ভোট গ্রহণের যেসব কার্যক্রম দরকার সেগুলি তারা বিভিন্ন কেন্দ্রে প্রেরণ করবেন। সেগুলো প্রস্তুতি আমার পেছনে লক্ষ্য করছেন যে এই সরঞ্জামগুলো EVMগুলো আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্য দিয়ে 16,500 কর্মকর্তা এই নির্বাচনের দায়িত্ব পালন করবেন। প্রায় 9,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী তারা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং এছাড়া 775 জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মকর্তা তারা এই কাজগুলো করবেন প্রিসাইডিং অফিসার হিসেবে, এবং সার্বিকভাবে বলা যাবে এই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
গত 23 জানুয়ারি শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নেতাজির একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন। কিন্তু আজ ভারত জুড়ে সোশ্যাল মিডিয়ায় সেটির সমালোচনা শুরু হয়েছে, হাসাহাসি চলছে। বলা হচ্ছে ওই প্রতিকৃতিটি আসলে নেতাজির নয়, টালিগঞ্জের অভিনেতা প্রসেনজিতের, যিনি সৃজিত মুখার্জির পরিচালনায় গুমনামী নামে নেতাজির জীবনভিত্তিক একটি ফিল্মে নেতাজির ভূমিকায় অভিনয় করেছিলেন। সত্যি কথা বলতে প্রসেনজিৎ মেকআপ নেওয়ার পর দুজনের চেহারার মিল খুবই বেশি মনে হয়েছে, কিন্তু তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এত বড় ভুল যদি হয়ে থাকে তাহলে সেটা রীতিমতো হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। অবশ্যই বিজেপি অবশ্য এই সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছে নেতাজির ছবিটি তার পরিবারেরই একজন দিয়েছিলেন, তার ভিত্তিতেই এই ছবিটি এঁকেছেন বিশিষ্ট শিল্পী পরেশ মাইতি। এ ব্যাপারে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি টুইট বার্তায় তিনি বলেন, এমন সাংঘাতিক ভুল করলে ভারতকে স্বয়ং ঈশ্বরও রক্ষা করতে পারবেন না। এরপর আরও অনেক বিশিষ্ট লোক এই নিয়ে হাসাহাসি শুরু করেন। কেউ বলেন অভিনেতা বেন কিংসলে রিচার্ড অ্যাটনবরোর গান্ধী ছবিতে অভিনয় করেছিলেন, তার প্রতিকৃতিকে যদি গান্ধীজির প্রতিকৃতি বলে চালানো হয় যেমন হবে এটাও তাই। কেউ বলছেন অজয় দেবগন শহীদ ভগৎ সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন, বিবেক ওবেরায় নরেন্দ্র মোদী সেজেছেন, তাদের ছবি তাহলে আসল বলে চালিয়ে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেস এর আগেও বিজেপির এই ধরনের ভুল নিয়ে হাসাহাসি এবং সমালোচনা করেছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে সাঁওতাল নেতা বিরসা মুন্ডার মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে আসলে ফুল দিয়েছিলেন এক সাঁওতাল যোদ্ধার পায়ের নিচে। সেটা ধরা পড়ার পর বিজেপিকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছিল। এছাড়াও একজন বিজেপি নেতা কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বদলে শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলে অভিহিত করেছিলেন। এখন রাষ্ট্রপতি ভবনে সত্যি ওরকম ভুল হয়েছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে রাজি নয় ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাতে এবং বিরোধী দলের নেতাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে আর্জি জানানো হয়েছিল, কিন্তু পত্রপাঠ তা খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত বলা যেতে পারে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল এবং বিজেপির সংঘাত চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে গত ডিসেম্বর মাসে দেশের শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী পুনীত কৌর ধান্দা। তাতে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি। ওই আইনজীবী অভিযোগ করেন তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে, এই বিশৃঙ্খলায় তারা সক্রিয়ভাবে যুক্ত। বিরোধী দলের নেতারা ধারাবাহিকভাবে খুন হচ্ছেন আর তাতে কিছু লোকের স্বার্থ রক্ষা হচ্ছে। কিন্তু আজ সোমবার এই মামলা পত্রপাঠ খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, হেমন্ত গুপ্ত এবং সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ। আদালতের দরজায় কড়া না নেড়ে ওই আইনজীবীকে অন্য উপায় দেখতে বলা হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ, ভয়েস অব আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন, আসুন আমরা শুনি।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণ এবং এদেশের সেনেটে ডেমোক্রেটরা নিয়ন্ত্রণ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন ঘটল একতাবদ্ধ সরকারে। স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতায় এবারও অব্যাহত রয়েছে। আর তাই যেমনটি ভয়েস অফ আমেরিকার কংগ্রেস সম্পর্কিত রিপোর্টার ক্যাথেরিন জিপসন বলছেন, আইনে বড় রকমের পরিবর্তন আনার সুযোগ রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের। দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। প্রথমটি হচ্ছে করোনা ভাইরাসের মোকাবিলা করা, যার ফলে 4 লক্ষেরও বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন।
It requires Congress coming together to provide the necessary funding in the COVID relief package and the American Rescue Plan that I will soon be sending to the Congress.
ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শপথ বাক্য পাঠ করালেন সেনেটের নতুন 3 জন সদস্যকে। এরা হলেন ওয়ার্নক, ওসফ এবং পেডিলা। এই 3 জন নতুন সেনেট সদস্য সহ ডেমোক্রেটরা এখন যুক্তরাষ্ট্রের সেনেট নিয়ন্ত্রণ করছেন। সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সুমার যেমনটি বলছেন, এই সেনেট এই মুহূর্তে ভয়াবহ বিপর্যয়, এক প্রজন্মে আশা, স্বাস্থ্য, অর্থনৈতিক সংকট মোকাবিলা করবে, আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা বর্ণ নির্বিশেষে সুবিচার, অর্থনৈতিক সুবিচার, সমান সুযোগ এবং আইনের চোখে সমানভাবে দেখার সংগ্রামে অগ্রগতি সাধনের জন্য এই সেনেট প্রচেষ্টা চালিয়ে যাবে। বলা যায় ডেমোক্রেটদের জন্য এ হচ্ছে এক উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা। তবে যেমনটি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাসি বার্গেট বলছেন, হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষের উপর নিয়ন্ত্রণ থাকায় এইসবের বিষয়ে পথটা পরিষ্কার করে দিয়েছে। অধ্যাপক বার্গেট আরও বলছেন, এটা জেনে যে প্রেসিডেন্ট একই দলের মানুষ, তারা জানেন যে কংগ্রেস থেকে যাই আসুক না কেন, সেই প্রস্তাবে তাঁর সাক্ষ্য পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে প্রস্তাব পাঠানো, ফেরত আনা, আবার কংগ্রেসের বৃহত্তর অংশের ভোট পাওয়া, যাতে করে প্রেসিডেন্টের ভিটো দেওয়ার সম্ভাবনা হুমকি এড়ানো যায়, এসব ঝামেলা নেই। সুতরাং এ হচ্ছে মূলত একতা এবং এজেন্ডা নিয়ন্ত্রণের বিষয়। তবে মনে রাখা দরকার, কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্রেটদের খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এখনও রিপাবলিকানরা কিছু প্রস্তাব পাশে বাধা দিতে পারে, যেগুলো অনুমোদনের জন্য সেনেটের 60 ভোটের প্রয়োজন পড়বে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মাত্র কয়েকটি ডেমোক্রেটিক ভোট হয়তো হারাতে পারেন, তবে তিনি এরকম আভাস দিয়েছেন যে রিপাবলিকান বিধায়কদের নিয়ে কাজ করার উপায়ও আছে। পেলোসি বলেন, দ্বিদলীয় সম্মতি আদায় করা আমাদেরই দায়িত্ব, আর যেখানে সম্ভব আমরা একটা অভিন্ন ক্ষেত্র বের করব। আমেরিকার বিপর্যস্ত অর্থনীতির জন্য নতুন দফায় করোনা ভাইরাসের ত্রাণ তহবিল অনুমোদন করাটা সবার আগে আসে, কিন্তু বাইডেন মনোনীত মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শুনানি এবং তাঁদের পদ নিশ্চিত করার লক্ষ্যে ডেমোক্রেটিক সেনেটকে দ্রুত এগিয়ে যেতে হবে। একত্রিত হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করার সুবিধা হল দেশের আইন বিভাগ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, আর এবার তো কয়েকদিনের মধ্যেই এই ভারসাম্যের বিষয়টা চলে আসছে। তবে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও তারা যদি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী সাব্যস্ত করতে চায় এবং কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব গ্রহণের ব্যাপারে তাঁর উপর যদি নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তাহলে এ বিষয়ে তাঁদেরকে 17 জন রিপাবলিকানকে রাজি করাতে হবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.